أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون
إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা ইনশাআল্লাহ কভার করব শেখ আবু মোহাম্মদ আসিম আল মাকদিসি, ওনার জীবনী এবং ওনার একটা সাক্ষাৎকার। আমরা মিল্লাতে ইব্রাহিম স্টার্ট করার পূর্বে বলেছিলাম যে এই গ্রন্থের যিনি লেখক, তিনি আলহামদুলিল্লাহ তিনি যা বলেছেন এটা উনি ওনার লাইফে এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কথা বলা অপছন্দ করেন যেটা সে করে না, যেটা বলে এবং এটা সে নিজের মধ্যে আমল করে, এই কথার মধ্যে অনেক তাফসীর মানে অনেক গভীরতা খুঁজে পাওয়া যায় এবং এই কথার মধ্যে বারাকা নিহিত আছে আল্লাহ সুবহানাহু তাআলা। তো আমরা ইনশাআল্লাহ ওনার লাইফ হিস্ট্রি থেকে দেখবো আল্লাহর ইচ্ছায় নবী রাসূলদের অনুসরণে আমাদের এই সময়ে মিল্লাত ইব্রাহিমকে বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং তাগুতের সামনে কোনো আপোষহীনভাবে তিনি এই শত্রুতা প্রকাশ করেছেন। তো আল্লাহর প্রতি ভরসা করে আমরা ইনশাআল্লাহ স্টার্ট করতেছি। এটা সাক্ষাৎকার আকারে ওনার যে লাইফ হিস্ট্রিটা এটা বর্ণনা করা হয়েছে, ওনার থেকে ওনার লাইফ হিস্ট্রি শোনা হয়েছে। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি দয়া করে নিজেকে আমাদের পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিবেন। শেখ মাকদিসি বলেন যে আল্লাহর নামে শুরু করছি যিনি সমস্ত প্রশংসার যোগ্য, শান্তি এবং রহমত বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাদের উপর যারা তাকে সমর্থন করে। তিনি বলেন যে আমি 1378 হিজরিতে এবং ইসাই হচ্ছে 1959 ইংরেজি সালে প্যালেস্টাইনের নাবলুস প্রদেশে জন্মগ্রহণ করি। আমার বয়স যখন 3 বছর অথবা 4 বছর তখন আমি আমার পরিবারের সাথে শহরটি ত্যাগ করি এবং কুয়েতে বসবাস শুরু করি। সেখানে আমি আমার হাই স্কুলের অধ্যয়ন শেষ করি। তারপর আমার উচ্চ আকাঙ্ক্ষা ছিল মদিনাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিষয়ে অধ্যয়ন করার। যাই হোক, আমার পিতাকে আমি খুশি করার জন্য ইরাকের উত্তরাংশে অবস্থিত আল মামুল বিশ্ববিদ্যালয়ে সায়েন্স বিষয়ে অধ্যয়নের জন্য যাই। এই সময়ে আমি ইসলামের সাথে নিজের সম্পৃক্ততা খুঁজে পাই এবং অনেক দলের সংস্পর্শে তখন এসেছিলাম। আমি আমার আমার উপর ভাইদের এবং ওইসব শাইখদের যে অনুগ্রহ এটা আমি কখনো ভুলতে পারবো না। আমি কুয়েত এবং হিজাজে অবস্থান করেছিলাম যেখানে জ্ঞান পিপাসু ছাত্র এবং শাইখদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা আমাকে ইসলামিক জ্ঞান উপলব্ধির কৌশল শিক্ষা দিয়েছিলেন। তবে তারা আমার এমন কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন নাই যেগুলো আজকের যুগের তরুণ সমাজের জানতে উদ্গ্রীব, যেমন পারিপার্শ্বিক অবস্থার সঠিক উপলব্ধি, বর্তমান পরিস্থিতিতে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে সঠিক হুকুম সমূহ বাস্তবায়ন সম্ভব, আমাদের সময়কার শাসকদের ব্যাপারে আমাদের প্রকৃত অবস্থান কি, এই পথের সত্যিকার দিক নির্দেশনাই বা কি যা এই উম্মতের বর্তমান অবস্থায় পরিবর্তন ঘটাবে ইত্যাদি। পরবর্তীতে আমি নিজেকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়িম রচিত বইসমূহের প্রতি একান্তভাবে নিয়োজিত করি। এছাড়াও মদিনায় আমার সফরের সময় শাইখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাউল্লাহ এর বইসমূহ তার ছাত্র, তার ছেলে এবং নাতি নাজদি দাওয়া এবং ইমামদের প্রতি আমার আকর্ষণ জাগে, যেটা সেখানে জনসাধারণ এবং ব্যক্তিগত গ্রন্থাগারসমূহ সমৃদ্ধ করে। আমি এই বইগুলো অধ্যয়ন করার জন্য অনেক দীর্ঘ সময় ধরে নিজেকে একান্তভাবে নিয়োজিত করি। পরবর্তীতে আমার দিক নির্দেশনা এই বইগুলোর অসাধারণ প্রভাব ছিল। আমি কয়েকবার পাকিস্তান এবং আফগানিস্তানে সফর করেছি এবং আমি সেখানে অনেক ভাই এবং ইসলামী দলের সাথে সাক্ষাৎ করেছি যারা ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল। আমি সেখানে কিছু শিক্ষামূলক এবং দাওয়ার কার্যক্রমে জড়িত ছিলাম। সেখানে থাকাকালীন আমি মিল্লাত ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত এই বইটি রচনা করি। মুকাফিরাতদের সাথে আমার কিছু বিতর্ক হয়েছিল। মুকাফিরাত মানে তাকফিরকারী হচ্ছে চরমপন্থী যারা বিশ্বাস করে যে যদি একটি লোক বা দল একটা কবিরা গুনাহ করে বা আন্তরিকভাবে তওবা না করে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে কেউ কেউ আজকের মুসলিম সমাজের লোকদের অমুসলিম হিসাবে গণ্য করে, আহলে সুন্নাহ জামার কাফিরদেরকে তারা কাফির হিসাবে গণ্য করে, তাদেরকে মুকাফিরাত বলা হয়। বলছেন যে তাদের সাথে আমার কিছু বিতর্ক হয়েছিল যা কিছু প্রশ্নের বা কিছু বইয়ের খোরাক যোগায়। বইগুলো এখন পর্যন্ত অপ্রকাশিত আছে। এছাড়া আমার সাথে কিছু ইরগাই দলের সাক্ষাৎ বা বিতর্ক হয়েছিল। ইবদাই বলা হয়েছে মুরজিয়াদের, অর্থাৎ তারা বিশ্বাস করেছে যে একবার বিশুদ্ধ সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার এই সাক্ষ্য দিবে আর কোনো কাজই তাকে ইসলাম থেকে বের করবে না, এমনকি সে যদি কুফরি কথা বলে অন্য কোনো কুফরি তাকে ইসলাম থেকে বের করে দিবে না। অর্থাৎ দুইটা দলের মধ্যেই সীমা লঙ্ঘন আছে, একদল মনে করে যে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যাবে, আরেকদল মনে করে কুফরি করলেও সে কাফের হবে না, তাদেরকে বলা হয় ইরজাই দল। তো তাদের সাথে আমার সাক্ষাৎ এবং বিতর্ক হয়েছিল, এরপরেও কিছু গ্রন্থ রচিত হয়েছে যেমন সমকালীন মুরজিয়াদের কুফরের পর্দা উন্মোচন করে চক্ষু শীতল করার শিরোনামে। তো অবশেষে আমার গ্রেপ্তারের 2 বছর পূর্বে 1992 সালে আমি জর্ডানে বসবাস শুরু করি। আমি এই দেশটিতে ইরদাই ফিরকার সাথে যেসব মুরজিয়া সব আছে তাদের সাথে জাগ বেঁধে চলতে দেখেছি, যারা উদ্দেশ্যহীনভাবে আনন্দে ঘুরে বেড়ায়। আমি 3টি ভিন্ন জায়গায় শিক্ষাদানের মাধ্যমে এই বরকতময় দাওয়া শুরু করি, এর মধ্যে 2টি পাঠ ছিল জনসম্মুখে এবং 3টি ছিল ব্যক্তিগত। এই পাঠগুলোতে আমি গুরুত্ব দিয়েছি তাওহীদের সঠিক জ্ঞান, এর প্রভাব এবং এর দায়িত্বের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ, বিনষ্টকারী বিষয়সমূহ, এর মজবুত বন্ধনসমূহের উপর। এই পাঠগুলো এসব মুরজিয়া বা ইরজাঈ ফিরকার উপস্থাপিত সন্দেহগুলো খণ্ডন করে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে যেগুলোর ব্যাপারে অনেক মানুষ অজ্ঞ। এই পাঠগুলো বিধানসভা নির্বাচনের সময় হয়েছিল, পরবর্তীতে গণতন্ত্র এবং নির্বাচনের সমর্থক এবং আমার ছাত্রদের মধ্যে আকস্মাত আলোচনা জন্ম ওঠে। এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার ছিল এবং এ কারণে আমি এই লোকদের উপস্থাপিত প্রধান প্রধান যুক্তিসমূহ খণ্ডন করি। আমি তাড়াতাড়ি প্রস্তুতকৃত এই প্রবন্ধের নাম দিয়েছিলাম গণতন্ত্র একটি দিন, এবং যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করে তার থেকে এটি গ্রহণ করা হবে না। আমার প্রবন্ধটি ছাপা এবং বিতরণ করি, অধিকন্তু আমি জুমার খুতবা দিয়েছিলাম যেটাতে আমি তাওহীদের দাওয়া ব্যাখ্যা করি এবং আমি প্রকাশ্যে জনসম্মুখে মানবদূষিত আইন বর্জন করার জন্য, বিধানসভা অস্বীকার করার জন্য এবং এর অংশগ্রহণ না করার জন্য লোকদেরকে আহ্বান জানাই। আলহামদুলিল্লাহ এই সাহেব যেই পরিবেশে কাজ করেছেন আমাদের সময়ে ঠিক অনুরূপ পরিবেশে আমরা বাস করি, যে ওইখানেও গণতন্ত্র, জর্ডানের গণতন্ত্র এস্টাবলিশ, আমাদের এই এইখানেও গণতন্ত্র এস্টাবলিশ। তো তিনি বলেন যে ওইখানে আমি এইসব মানবগ্রস্ত আইনের বিরুদ্ধে বর্জন করার জন্য, এসব তাদের যে ভোট এটাকে বর্জন করার জন্য, এটাতে লোকদেরকে অংশগ্রহণ করার জন্য মানুষকে আহ্বান করি। আমি আমার দাওয়ার পরিধি বাড়ানোর জন্য উদ্গ্রীব ছিলাম, তাই ভাইদেরকে নিয়ে আমি দেশটির উত্তর দক্ষিণে সফরে রওনা হই। আমরা আমাদের কিছু ভাইদের সাথে সাক্ষাৎ করি যারা আফগানি জিহাদে অংশগ্রহণ করেছিল এবং যাদের দাওয়ার ব্যাপারে ভালো দৃষ্টিভঙ্গি ছিল। আমরা তাদেরকে আমাদের লিখিত গ্রন্থাদি প্রদান করি এবং তাদেরকে দাওয়ার গতি এবং এর গুরুত্ব বৃদ্ধির জন্য অনুপ্রাণিত করি। এই দাওয়ার বয়স অল্প হওয়া সত্ত্বেও এটা নিরাপত্তা কর্মকর্তাদের মনোযোগ আকর্ষণ করে। এই ইরজাই দল এবং সরকারের গোলামদের কাছেও অসহনীয় ছিল, যেহেতু প্রত্যেক চক্রান্তকারী নিজেদের ধূর্ত প্রক্রিয়া এই দাওয়ার সাথে আচরণ করে, সরকারের গোলামরা এই দাওয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দারুণভাবে নিয়োজিত ছিল এবং আমাদের ভাইদেরকে তাকফিরকারী বা খারেজি বা চরমপন্থী খেতাব দিয়ে অভিযুক্ত করছিল এবং এসব খেতাব ইরজাই দলগুরুর সত্যের অনুসারী লোকদের গালি দেওয়ার জন্য মানে অহরই ব্যবহার করা হয়ে থাকে। দ্যাট মিনস আমরা যেরকম দেখি যে এখানে তাওহীদপন্থী মুয়াহিদদেরকে যেরকম খারিজি বা ওহাবি বা এসব ব্লেম দেওয়া হয়, ঠিক অনুরূপভাবে মানে ওনাদেরকে এরকম ব্লেম দেওয়া হচ্ছিল। তিনি বলেন যে অতঃপর গোয়েন্দা সংস্থাগুলো আমাদের ভাইদেরকে খুঁজতে আরম্ভ করে এবং একের পর এক গ্রেপ্তার করতে শুরু করে। তারা আমাদের ভাইদেরকে এই দাওয়ার ব্যাপারে, আমার ব্যাপারে, আমার দেওয়া পাঠগুলো ধরনের ব্যাপারে এবং যে আদর্শের প্রতি আমি আহ্বান করেছি সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এইসব ঘটনাগুলি আমার কাছে খুব সাধারণ ছিল এবং যে কোনো মুহূর্তে আমি এটার জন্য অপেক্ষা বা প্রত্যাশা করছিলাম, যেহেতু এটাই হচ্ছে এই পথের জন্মগত বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, তিনি এই সময় এই কাজ করছেন, আমরা এটার পরিপূর্ণ মিল পাই আমাদের এই পরিবেশের সাথে। সুতরাং আমরাও যদি এই কাজ করি এই ধরনের বাধা আমাদের আসতে পারে, এটাই স্বাভাবিক। সুতরাং এটা আমাদের জন্য একটা এই সময়ের জন্য একটা দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা যে শাইখ এই জিনিসটা বাস্তবায় পরিণত করেছেন, মানে মিল্লাত ইব্রাহিম অনুসরণ করেছেন এবং ওনার সামনে কী কী বাধা আসছে আমরা ইনশাআল্লাহ এটা থেকে শিক্ষা নিতে পারবো। তিনি বলেন যে আল্লাহ শত্রুরা যে কোনো সংস্থা বা দলকে স্বীকার করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই ইরজাই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে, কারণ তারা গ্রেপ্তার হওয়া আমাদের কিছু ভাইদেরকে জিজ্ঞাসা করেছিল যে কেন তোমরা আমাদের শিক্ষক আলী আল হালাবি, আবু সাকুরা বা আলবানি এবং অন্যান্যদের অনুসরণ করো না, একজন সন্ত্রাসীর জন্য তোমরা এই শাইখদের পরিত্যাগ করছ। এমন দাওয়াকে মুক্তভাবে ছড়াতে দেওয়া হয় না যেটা নবীদের পথকে অনুসরণ করে, ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শকে প্রতিষ্ঠিত করে এবং আত্মাহিদকে অজ্ঞাত অবস্থা থেকে উদ্ধার করে। এই দাবির সমর্থনে রয়েছে নবুয়তের সূর্যোদয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরাক্রমী নফলের যে উক্তি, যে অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছে তার সঙ্গে শত্রুতা করা হয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর শত্রুদের দ্বারা বাধাপ্রাপ্ত হবে না, মানে সেই দাওয়া পৌঁছে নাই, এবং অবশ্যই তার মধ্যে ত্রুটি বা বিপদগামিতা বা পদভ্রষ্টতা থাকবে। আমার ভাইয়েরা এবং আমি নিজেদেরকে আত্মসমর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে গ্রেপ্তারের খোঁজে সাতবার তারা আমার বাড়ি ভেঙে ফেলে, দরজা ভেঙে আমার বাড়ি অনুসন্ধান করে, জোর করে আমার অনেক বই কাগজপত্র লিখিত গ্রন্থাদি এবং যা কিছু তাদের ইচ্ছা হচ্ছে বাজেয়াপ্ত করেছে। পুলিশের প্রত্যেকটি অপ্রত্যাশিত অভিযানে তারা দাবি করত যেন আমি নিজেকে ফিরিয়ে আনি। পরিশেষে আমি একজন ভাইয়ের সাথে গ্রেপ্তার হই। এদের মধ্যে কয়েকজন আমার সংগৃহীত কিছু বিস্ফোরক ব্যবহার করে নদীর উপারে ফিলিস্তিনে যে একটি গুপ্ত হামলার ব্যাপারে আমার কাছে ফতোয়া চেয়েছিল। যদি এরূপ হামলার বিরুদ্ধে আমি করি না, তারপর আমি বলি যে এই অবস্থায় এদের সে আর তাওহিদের দেওয়া সাবর করা এবং এর জন্য কঠোরভাবে চেষ্টা করা বেশি জরুরি। এর কারণ হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে এরূপ হামলায় অনেক সমর্থক রয়েছে, বিশেষ করে এই দেশে অর্থাৎ ফিলিস্তিনের সাথে এই ভৌগোলিক অবস্থার কারণে, যেখানে তাওহীদের দাওয়ার সমর্থনে রয়েছে অল্প সংখ্যক যারা কাফের নেতাদের সাথে জিহাদ করার জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে। বাস্তবে এই সমস্ত বিশ্বাসঘাতকরা ইসরায়েলের রক্ষাকর্তা এবং তাদের যারা একটি মুসলিম বিশ্বাস হৃদয় স্থাপন করেছে প্রাচ্য এবং পাশ্চাত্যের কাফেরদের দ্বারা আমাদের সম্পদ এবং ভাগ্যকে ধ্বংস করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াতে বলছেন যে
وأرادوا به كيدا فجعلناهم الأخسرين
অবশ্যই আল্লাহ সত্য বলেছেন, ওরা তার বিরুদ্ধে একটি ফন্দি আঁকতে চাইল আর আমি তাদের বিরুদ্ধে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম। আল্লাহ শত্রুদের এই গ্রেপ্তার ও দাওয়া গোপন করার কৌশল এই বিষয়কে এবং তাদের দ্বারা সৃষ্ট প্রচার মাধ্যম যে মিডিয়াগুলো আছে এইসব বিক্ষোভকে বিবর্ধিত করে তোলে, যেটা আমাদের দাওয়াকে প্রকাশ করতে এবং এর বৃদ্ধি এবং প্রসার ত্বরান্বিত করতে সাহায্য করে। আল্লাহর অনুগ্রহে প্রকৃত পক্ষে খারাপ সময়ে আল্লাহর পরিকল্পনার মধ্যে অনেক বেশি কল্যাণ আছে যা ভালো সময়ে বিদ্যমান থাকে না। সুবহানাল্লাহ, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে তিনি কি করেন, যে এইসব গ্রেপ্তারি পরোয়ানা এটাকে পরোয়ানা করে তিনি তার কাজ করতে থাকেন এবং এসব তাগুতের কাছে আত্মসমর্পণ না করার সিদ্ধান্ত নেন। অতঃপর যখন তাগুত ওনাকে গ্রেপ্তার করে, আমরা যেটাকে ভয় পাই যে গ্রেপ্তার হওয়ার জন্য, তাগুত যে আজকে যদি আমরা এই কথাগুলো বলি তাগুত গ্রেপ্তার করবে, এই দাওয়াকে বন্ধ করে দিবে, অথচ তিনি বলছেন যে এটাই ওয়ে, যখন ইমানদাররা এইসব পরীক্ষার সময় সাবর করে এটা আল্লাহ সুবহান তাআলা আরো প্রসারিত করে দেন। তিনি বলছেন যে যখন তাগুত এই দাওয়াকে আর গোপন করে দেওয়ার চেষ্টা করতেছিল আমাদেরকে গ্রেপ্তার করা এবং তাদের মিডিয়াগুলো যখন এইসব বিষয়ে করতেছিল, তখন তাদের এইসব প্রচেষ্টা আরো বেশি এটা প্রসার লাভ করে, মানুষ এটার ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়। আল্লাহ আমাদেরকে হেদায়ত করেছেন এবং গ্রেপ্তারের প্রথম মুহূর্ত থেকে আমাদের হৃদয় সত্যের প্রতি অটল রেখেছেন। কোন রকম ধোকা বা অস্পষ্টতা ছাড়াই তাগুতের হুকুম এবং তাদের বিধান থেকে আমরা আমাদের সম্পর্কহীনতা ঘোষণা করি। তখন জেলে বা কোর্ট রুমে নিয়মিত খুতবা লেখা এবং পাঠের মাধ্যমে আমরা আমাদের অবস্থান সুসংহত হয়েছিল, যা অত্যন্ত সফলভাবে আল্লাহর শত্রুদের রাগান্বিত করে তারা তাদের বিদ্বেষ ছড়িয়ে দেয়। যারা আমাদেরকে চিনত তাদের আমাদের বই পড়তো এবং আমাদের সাথে যুক্ত ছিল। আল্লাহ আকবার, এটার থেকে আমাদের জন্য শিক্ষা আছে যে তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তিনি বলেন যে ওই সময় আমরা তাদের সাথে কোনো আপোষ করি নাই, বরং তাদের সামনে সুস্পষ্টভাবে আমাদের দাওয়াতে আমরা অটল অবিচল ছিলাম। সুতরাং আমাদেরও কর্তব্য হচ্ছে আমরা যদি এই দাওয়ার কাজ করতে যাই এবং গ্রেপ্তার হই, আমরা যেন কোনো কম্প্রোমাইজ না করি এবং এই এই সত্যতার সামনে স্পষ্টভাবে বলে দিই এবং যখনই সুযোগ পাবো এই সত্যের দিকে আমরা আহ্বান করতে থাকবো বিরতিহীনভাবে। ফলশ্রুতিতে তিনি বলেন যে আমাদের ভাইয়েরা সরকারি গুপ্তচর বিভাগের নিঃসঙ্গ কারাগারে বাহিরের জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় দীর্ঘদিন ধরে বাস করে, কিছু ব্যতিক্রম ছাড়া এই দেশে বন্দীদের ক্ষেত্রে পূর্বে এরূপ আচরণ লক্ষ্য করা যায় না। কর্তৃপক্ষ দ্বারা অনেক মানসিক বা শারীরিক নির্যাতন সহ্য করে তাদের মধ্যে কেউ কেউ পুরো 1 বছর সেখানে বাস করে তাদের সব গোপন কারাগারে, বাকিরা কমপক্ষে 6 মাস, যার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো আকস্মিক পরিদর্শন থেকে তারা অনেক ভাইকে গোপন করতে বাধ্য হয়েছিল। তা সত্ত্বেও এটা ছিল একটা অনুপম এবং বরকতময় অভিজ্ঞতা যা অনেক ভাইকে শক্তিশালী করেছিল। সুবহানাল্লাহ, মানে তাগুত যে দেশে দমাই দেওয়ার জন্য তাদেরকে নিস্তেজ করে দেওয়ার জন্য মানে এইসব গোপন কারাগার রাখছিল, তিনি বলছেন যে আল্লাহর ইচ্ছা মানে ভাইদের আরও একদম স্ট্রংনেস ফার্ম অবস্থা আসছিল এই পরীক্ষায়। সুবহানাল্লাহ, তারপর তারা আমাকে নিঃসঙ্গ সেল থেকে বাইরে নিয়ে এবং কারাগারে ক্ষুদ্র কক্ষে রাখা হয়। যখন আমাকে উত্তরাঞ্চলের কাফকাফা জেলে পাঠানো হয় তখন বাকি অধিকাংশ ভাইদেরকে দক্ষিণ জর্ডানের সোয়াকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। তো আমাদেরকে পৃথক এবং দুর্বল করার জন্য আমাদের অদম্য ইচ্ছার প্রতিফলন ছিল তাদের এই পরিকল্পনা ছিল, অর্থাৎ ভাইদের থেকে আলাদা রাখা আর কি। আল্লাহ বলছেন যে
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলা ছিলেন সর্বোত্তম কৌশলী। সূরা আনফালের 30 নম্বর আয়াত। তখন থেকে আমি জেলের যেখানেই পা বাড়াতাম সেখানে আকুলভাবে দাওয়া শুরু করেছিলাম। তাই একটা সিরিজের সিরিজের অংশ হিসাবে আমি একটা সাহিত্য রচনা করি, যার নাম দিয়েছিলাম যে হে আমার কারাগারের সাথীরা, ভিন্ন ভিন্ন রব ভালো না এক আল্লাহ তাআলা যিনি মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 39 নম্বর আয়াত। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তার সাথীদেরকে, কারাগারের সাথীদেরকে যেভাবে দাওয়া দিয়েছিলেন, আমি এটাতে তাওহীদ, ইব্রাহিম আলাইহিস সালামের পথ, ইবাদত, শিরক এবং বিভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বর্ণনা করি। আমি এই ক্ষুদ্র পুস্তিকাটি বন্দীদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রকৃতপক্ষে কিছু বন্দি ছাড়া পাওয়ার পর এই পুস্তিকাটি তারা সাথে নিয়ে গেছিল। তারা এটার উপর আমার নাম মুদ্রিত করে কারাগারের বাইরে এই পুস্তকটি প্রকাশ করেছিল। এটা অবশ্যই আল্লাহর শত্রুদের রাগান্বিত করেছিল। যখন কিছু মুক্তিপ্রাপ্ত ভাই অবিরতভাবে এই সমস্ত কারারুদ্ধদের সাথে আমাদের লেখা সংগ্রহ করার জন্য যোগাযোগ করেছিল, পরবর্তীতে জর্ডানের গোয়েন্দা অফিসে একটি সশস্ত্র হামলা অংশগ্রহণ করার জন্য আল্লাহ ওই সমস্ত ছেড়ে দেওয়া বন্দীদের পূর্ব হতে নির্দিষ্ট রেখেছিলেন। তাদের মধ্যে কিছু গ্রেপ্তার হয়েছিল এবং আমার সাথে কারাগার সাক্ষাৎ করেছিল এবং তাদের সাথে আমার কিছু লেখা পাওয়া গেছিল। সর্বশক্তিমান আল্লাহ আমার ভাইদের সাথে আমাকে পুনরায় একত্রিত হওয়ার জন্য এই ঘটনাটি একটা উসিলা করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ এই ঘটনার পর তৎক্ষণাৎ আমাকে দক্ষিণে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল, অর্থাৎ যেখানে অন্য ভাইরা ছিল। ওনাকে পরে প্রশ্ন করা হয় যে কিভাবে শাইখ তার সময় কাটান এবং তিনি এবং তার ভাইরা বর্তমানে ভিতরে কি অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। মানে জেলের ভিতরে উনি কিভাবে সময় কাটান এবং তিনি এবং তার ভাইরা কি অবস্থায় আছে, এভাবে প্রশ্ন করা হয়। তিনি বলেন যে কেন্দ্রীয় কারাগারে আমরা পুনরায় মিলিত হবার পর আমরা জেলের ভিতরে আমাদের কার্যক্রমকে সংগঠিত করতে শুরু করি। প্রথম জিনিস যেটা আমি ভাইদের আহ্বান করি সেটা হচ্ছে যে জেলের পার্শ্বভাগে মানে জুমাতে সলাতে আঁকড়ে ধরা, যাতে এটা কারারুদ্ধদের জন্য একটা অবলম্বন হয় এবং আমাদের দাওয়ার প্রচারের একটা মাধ্যম হয়। আল জুমাকে আঁকড়ে ধরার পেছনে উদ্দেশ্য হচ্ছে দাওয়াকে তুলে ধরা এবং জেলের মসজিদ ছেড়ে একটা বিকল্প ব্যবস্থা করা, যার খতিব ছিল সরকারের। ঈদের সলাতও আমরা পার্শ্বভাগে অর্থাৎ এর হলঘরে আদায় করি। যারা জেলের মসজিদে সলাত আদায় করত তাদের চেয়ে যে সমস্ত বন্দীরা আমাদের পেছনে সলাত আদায় করত তাদের সংখ্যা বহুগুণে বেড়ে গেল। আল্লাহু আকবার। মানে জেলখানায় সুবহানাল্লাহ দাওয়ার এরকম প্রসার লাভ করলো। সুবহানাল্লাহ। আমাদের জন্য কত সুন্দর এক্সাম্পল। আমি ভাইদের জন্য পাঠের একটা সিরিজ তৈরি করি যারা বিভিন্ন মামলায় বন্দীদের দাওয়া দেওয়ায় ব্যস্ত ছিল। কিছু ভাই যারা সম্প্রতি দাওয়া গ্রহণ করেছে তারা অবশ্যম্ভাবী তাদের প্রবল কৌতূহল বা তাড়াহুড়া বা সীমা লঙ্ঘনের কারণে কিছু ভুল করেছে যেগুলো সাধারণত জ্ঞান অর্জনের মাধ্যমে দূর হয়। আমি কিছু রচনা লেখার মাধ্যমে এই সমস্ত ঘটনায় অংশগ্রহণ করি যেটা আমাদের দাওয়ার বাস্তবতা প্রকাশ করে এবং এর ভিতর এবং এর উজ্জ্বল চেহারা উপস্থাপন করে যা আল্লাহকে সন্তুষ্ট করে। আমি ওই সমস্ত রচনা কিছু বন্দীদের উদ্দেশ্যে করে লিখেছিলাম। আমি অন্যান্য রচনাগুলো জেলের গার্ড, অফিসার এবং ম্যানেজারদেরকে উদ্দেশ্য করে লিখেছিলাম, যারা তাদের থেকে এবং তাদের বিধান থেকে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করার জন্য আমাদেরকে দোষারোপ করত। যেহেতু আমি তাদের উদ্দেশ্য করে রচনা লিখেছিলাম, আমি প্রতিরক্ষামূলক নিরাপত্তা পরিষদ, কারাগারের ভেতরে সরকারের গুপ্তচরদেরকে উদ্দেশ্য করেও অন্য রচনাগুলো লিখেছিলাম, যেটাতে আমি তাদের কাজের বাস্তবতা তুলে ধরেছিলাম, ব্যাখ্যা করেছিলাম যে তারা ইসরায়েলের নিযুক্ত আরব গুপ্তচরদের, যারা আটক অবস্থায় জেলে ছিল, এগুলোর থেকেও নিকৃষ্ট। কারণ এসব গুপ্তচরদের কর্মকাণ্ড ইসরায়েলিদের জন্য মুরতাদদের বিরুদ্ধে, আর তাদের মানে জর্ডানি গুপ্তচর ভিত্তিক মুরতাদদের জন্য মুয়াহিদদের বিরুদ্ধে, যারা আল্লাহর তাওহীদের অনুসারী। সুতরাং আমাদের এই সময়েও যারা এখানে মুয়াহিদদের এগেনস্টে বিরোধিতা করতেছে তাদের অবস্থা হচ্ছে ওইসব ইসরায়েলি যেসব গুপ্তচর আছে এদের চাইতেও নিকৃষ্ট। তারা এক আল্লাহর তাওহীদের অনুসারী, এক আল্লাহর ইবাদতের অনুসারী মুমিনদের বিরুদ্ধে তারা এসব ব্যবস্থা নিচ্ছে। আমি জেলের মধ্যে উদ্ভূত অনেক বিভ্রান্তির জবাব দিয়ে কিছু সংখ্যক প্রবন্ধও লিখেছিলাম। এটাই স্বাভাবিক, কারণ প্রত্যেক দাওয়াতের বিরুদ্ধবাদী এবং শত্রু রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেছেন যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। এরা ছিল জেলের বক্তা খতিব, যাদের উপস্থিতিতে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল, অথচ একসময় তারা প্রায় অনুপস্থিত ছিল। এই পরিকল্পনা করা হয়েছিল যাতে তারা মানে সরকারকে রক্ষা করার জন্য বিভ্রান্তি ছড়াতে পারে। এরা মিথ্যাকে আড়াল করতে পারে এবং আমাদের দাওয়াকে ধ্বংস করতে পারে। দুর্ভাগ্যক্রমে ইসরায়েল দলের অন্তর্ভুক্ত কিছু বন্দিয়ার সাথে জড়িত হয়ে পড়ে, প্রথানুসারে তারা ভিন্নমত পোষণ করে এবং তাওহীদের দাওয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং পবিত্র গ্রন্থ মানে কোরআনের পাঠ ছেড়ে চিন্তা এবং কল্পনাকে ঊর্ধ্বে স্থান দেয়। তারা আমাদের এসব বক্তা এবং তাদের অনুসারীদের উভয়ের সাথে বিতর্কে লিপ্ত হই। তারপর আমি তাওহীদের দাওয়াকে সংরক্ষণ এবং প্রতিরক্ষা করার জন্য কিছু রচনা লিখেছিলাম, যেহেতু আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মবিশ্বাসে আমাদের পরিবারে অংশ নেয় এ ধরনের কিছু অপপ্রচারের যুক্তি খণ্ডন করেছিলাম। আমি আহলে সুন্নাহর মত অনুসারে ইমানের শ্রেণী বিশিষ্টতা এবং বাধ্যবাধকতা সংক্রান্ত অনেক কিছু যুক্তিও খণ্ডন করি। আমার একটা ম্যাগাজিনও প্রকাশ করে বাইরে এতে প্রবন্ধ লিখত এবং এর অনুলিপি তৈরি করে জেলের চতুর্দিকে বিতরণ করত। তো অনেক সময় সংসদ সদস্যরা বন্দীদের অবস্থা পর্যালোচনার অজুহাতে জেল প্রদর্শন করত। অতঃপর এর প্রেক্ষিতে আমি লিখলাম যে সংবিধানের মিথ্যা ধারাসমূহের স্বরূপ উন্মোচন এই শুরু নামে বা এইসব তাদের বাতিল মানবনীত আইনের স্বরূপ উন্মোচন করে দিলাম। এই বই জর্ডানের সংবিধানের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা এবং মহান আল্লাহর আইনের সাথে এদের পার্থক্য প্রকাশ করে দেয়, যেরকম আমাদের এখানে মানবনীত আইন প্রতিষ্ঠিত বাংলাদেশে। কোরআন এবং বোধ বুদ্ধি দলিলের দ্বারা এই প্রবন্ধে আইন পরিষদের কুফর এবং দুর্নীতির স্বরূপ স্পষ্টভাবে প্রকাশ করে দেওয়া হয়। আমার এই বইটি জেল পরিদর্শনে আসা এই এমপিদেরকেও আমরা দিয়েছি। স্থানীয় সংবাদপত্রে এই সমস্ত সংসদ সদস্যরা এসব এমপিরা আমাদের দাওয়াকে দোষারোপ করে এবং যুবকদের চরমপন্থী তাকফির এবং অন্যান্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে যে প্রচারণা চালিয়েছে আমি তার যুক্তি খণ্ডন করেও প্রবন্ধ লিখেছি। আল্লাহর অনুগ্রহে আমি যা লিখেছি তার অধিকাংশই জেল থেকে মুক্তি পেত, অর্থাৎ আমি যা লিখতাম এগুলো মানে বাইরে চলে যেত। আল্লাহ আকবার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেছিলেন এবং হাক যেহেতু এটার প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি করেছিলেন, এটার জন্য কাজ করার জন্য একদলকে প্রস্তুত করেছিলেন আল্লাহ সুবহানাল্লাহ। মানে হাকের প্রতি অটল থাকলে এটা কি রেজাল্ট আমরা ইনশাল্লাহ বাস্তবভাবে দেখতেছি। আদালতে যখন বিচার প্রক্রিয়া চলছিল সরকার চেয়েছিল এটিকে প্রলম্বিত করতে মানে এটা দীর্ঘায়িত করতে, আল্লাহর ইচ্ছা আমরা এই সময়টিকে দৃঢ় অবস্থান এবং বিতর্কের মাধ্যমে কাজে লাগাই, যেটা পূর্বে এই দেশের বিচারালয়ে দেখা যায়নি। আমরা প্রায় সব মামলা শুনানিতে দাঁড়াতাম এবং বর্তমান কর্মকর্তা অ্যাটর্নি এবং বিচারকদের উদ্দেশ্য করে বক্তৃতা দিতাম। সুবহানাল্লাহ, বিচারকদের প্রতি অবজ্ঞাপূর্ণ এই বিরোধিতা তারা আমাদের বক্তব্যের শেষ পর্যন্ত শুনতে বাধ্য হতো। আমাদের বক্তব্য আমরা তাদেরকে আমাদের দাওয়ার স্বরূপ এবং কেন আমরা অভিযুক্ত তা ব্যাখ্যা করতাম এবং এই সমস্ত স্বেচ্ছাচারী সরকারের সম্বন্ধে ইসলামের হুকুম সমূহের প্রমাণ পেশ করতাম এবং তাদের বিচারালয় কোর্ট এবং আইনের কুফরে উল্লেখ করতাম। আমরা কাফের সরকার এবং এর বিধানসমূহ প্রকাশ্য বর্জন করার জন্য, এর সমর্থন ত্যাগ করার জন্য কর্মকর্তা, উকিল, অ্যাটর্নি এবং অন্যদেরকে আহ্বান করতাম। অধিকন্তু আমি অভিযোগনামার রায় আকারে বিচারালয় প্রধান এবং তার কর্মচারীদের প্রতি একটি প্রবন্ধ প্রস্তুত করেছিলাম, যেখানে আমি সরকার এবং এর কর্তৃত্বকারী আসামিদের কাঠগড়ায় উপস্থিত করি। আমি এটার নাম দিয়েছিলাম যে আল্লাহর আইন অনুযায়ী ন্যাশনাল সিকিউরিটি এবং এর বিচারকদের বিরুদ্ধে মামলা। তারা আমাদেরকে আমাদের অভিযোগনামা হস্তান্তর করার পর আমি তাদেরকে প্রবন্ধটি হস্তান্তর করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টা এবং প্রতিরোধ বরকতময় করেছেন, এতে জেলের ভিতরে এবং বাইরে এই দাওয়ার দারুণ প্রভাব ছিল, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর প্রতি। বিভিন্ন সেল থেকে এবং দোষী সাব্যস্ত বন্দীরা আকুলভাবে আমাদের কাগজপত্র এবং ক্ষুদ্র পুস্তিক সমূহ সংগ্রহ করছিল জেলের ভিতরে, যেটার প্রকাশ্য প্রভাব ছিল। ভাইরা দাওয়ার সক্রিয় ছিলেন এবং পরবর্তীতে অনেক বন্দীদের পথ দেখিয়েছিলেন যারা পরবর্তীতে তাওহীদের সৈনিক হয়েছিল। সুবহানাল্লাহ, একসময় যখন সাক্ষাৎ করার বৈধতা মেলে দেশের সব প্রান্ত থেকে ভাইরা দল বেঁধে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসত। এই সময় আমরা এই সমস্ত ভাইদের অধিকাংশকেই চিনতাম না, কিন্তু তারা আমাদের দাওয়া সম্বন্ধে শুনেছিল অথবা আমাদের লিখিত গ্রন্থ নিয়েছিল। তাদের মধ্যে কেউ নির্দিষ্ট বিষয়ে আমাদের সাথে পরামর্শ করত বা চিহ্নিত সমস্যাদি সম্বন্ধে আমাদের ফতোয়া জিজ্ঞেস করত। তদনুসারে আমি তাদের অনেক লেখা দিয়েছিলাম যা আমি জেলে লিখেছিলাম, অধিকন্তু তাদের বিশেষ প্রশ্নের জবাব দিতাম। তারপর তারা এই বইগুলো জেলের বাইরে প্রকাশ অংশগ্রহণ করত। ফলস্বরূপ আল্লাহর শত্রুরা আমাদের দাওয়ার কারণে ক্রোধান্বিত এবং বিকারগ্রস্ত হয়েছিল, কারণ তারা আমাদের দাওয়া ছড়ানো, প্রকাশ এবং প্রচারের জন্য না আমাদের দণ্ডিত করতে পারত আর না আমাদেরকে এটা বাধা দিতে পারত। সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 217 নম্বর আয়াতে যে তারা কখনো তোমার সাথে লড়াই করা থেকে ক্ষান্ত হবে না যতক্ষণ না তারা তোমাদের দিন থেকে সরাতে পারে, যদি তারা এটাতে করতে সক্ষম হয়, এবং তোমাদের মধ্যে যে তার দিন থেকে সরে যায় এবং কাফের অবস্থায় মারা যায় তাহলে তাদের সমস্ত কর্মকাণ্ড দুনিয়া এবং আখেরাতে বিফলে যাবে এবং তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। এই কারণে তারা প্রতিক্রিয়াশীল হতে শুরু করে এবং জেলের ভেতরেও বাইরে বিভিন্ন পদক্ষেপ নেয়। জেলের বাইরে তাদের ভূমিকা ছিল সংবাদপত্রের মাধ্যমে উদ্ভাবিত মিথ্যা অথবা সাম্প্রতিক দাওয়া গ্রহণকারী কিছু যুবকদের অসতর্ক বক্তব্যের মাধ্যমে আমাদের দাওয়াদের কুৎসা রচনা করা। আল্লাহ আমাদেরকে তাদের দাবি খণ্ডন করতে সাহায্য করেছেন, যে অর্থাৎ আমরা এই দাবিগুলো খণ্ডন করি। পাশের তরুণরা কারা বিদ্রোহ বা অন্য কোনো চাপের মুখে উগ্রতা বা এসব দ্বারা বিভ্রান্ত হয়ে যায়, এই আশঙ্কায় আমি তাদের জন্য বিভিন্ন বিষয়ে সীমা নির্ধারণমূলক কিছু মূলনীতি বা শর্ত সম্বলিত কিছু পুস্তক লিখেছি। তারপর তারা নতুন সীমা আরোপ করে সাক্ষাতের সময় সীমাবদ্ধ করতে শুরু করে, কোনো ক্ষেত্রে তা পুরোপুরি বাদ দেয়। তারা ভাইদের উপর প্রবেশের পূর্বে এবং জেল ছেড়ে যাওয়ার পর সতর্কতার সাথে নজর রাখত এবং তাদের তল্লাশি করত। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সাথে তাদের নাম পেশ করত। এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো পরবর্তীতে এই সমস্ত ভাইদেরকে গ্রেপ্তার করত এবং সাক্ষাতের পেছনে তাদের উদ্দেশ্য তদন্ত করত। তাদের কাছে আমাদের লেখা আছে কিনা বা কিভাবে এগুলো জেলের বাইরে আসে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করত। তদুপরি তারা ভাইদেরকে শাস্তির ভয় দেখায় যদি তারা ভবিষ্যতে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে। প্রকৃতপক্ষে তারা বারবার আমাদের সাথে সাক্ষাৎ করতে আসতো, তাদেরকে তারা গ্রেপ্তার করেছিল এবং সম্ভবত তাদের কয়েকজনকে গৃহবন্দী করে এই শর্তে যে তারা কখনো আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবে না। জেলের ভেতর তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে কর্তৃপক্ষের সমস্ত বন্দীদেরকে আমাদের থেকে পৃথক করে দেয় এবং তাদেরকে আমাদের সাথে যোগাযোগ বা চলা করতে নিষেধ করে। যারা আমাদের পেছনে জুমা আদায় করত এবং আমাদের কোনো প্রবন্ধ বা লেখা নিয়ে গ্রেপ্তার হতো, তাদের প্রত্যেকে তারা শাস্তি দিত। সাধারণত এই সমস্ত শাস্তিগুলো ছিল হয় তাকে প্রহার করা অথবা রেলিংয়ের সাথে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা যাতে সে দীর্ঘ সময় শূন্যে খারাজ ভুলতে থাকে, অথবা একাকী কারাবদ্ধের মাধ্যমে অর্থাৎ নির্জন কারাগারের মধ্যে একাকী রেখে দিত। আমরা ভাইদেরকে ধৈর্যশীল এবং অবিচল থাকার জন্য অনুপ্রাণিত করতাম, বিশেষ করে যারা জেলের ভিতর হেদায়ত পেয়েছিল এবং তাদের কাছে ব্যাখ্যা করি যে এটা আল্লাহর সুন্না তাদের জন্য যারা এই দাওয়ার অনুসরণ করে। তবে যদি কারো দিনের ব্যাপারে কোনো আঘাত করা হতো, যেমন ভাইদের দিনের ব্যাপারে বাজে কথা বলা, তার দাড়ি কামিয়ে ফেলা অথবা এ ধরনের ঘটনা, আমরা কারাগারের দরজা একত্রিত হয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ব্যক্ত করতাম, মানে এটা প্রতিবাদ জানাতাম। নির্দেশসমূহ অমান্য, দৈনিক টাইম টেবিল প্রত্যাখ্যান এবং রাতে আমাদের সেলে প্রবেশ করতে অস্বীকার করার মাধ্যমে। তারপর আমরা ম্যানেজারদেরকে আল্লাহ স্মরণ করিয়ে মৌখিক এবং লিখিত বাণী পাঠাতাম এবং তাদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখাতাম এবং তাদেরকে দিনকে অবজ্ঞা করা অথবা এতে হস্তক্ষেপ করার জন্য সতর্ক করতাম। আমরা এই বিষয়ে আলোচনা এবং বৈঠক অব্যাহত রাখতাম। যখন তারা আমাদের সাথে আলোচনা করত, তখন আমরা সর্বদা তাদেরকে জোর দিয়ে বুঝাতাম যে নিঃসঙ্গ সেলে পাঠিয়ে শাস্তি দিলে আমাদের কোনো আপত্তি নেই, তবে দিনের ব্যাপারে তাদের হস্তক্ষেপ আমরা সহ্য করব না, কারণ আমাদের দিনের জন্য আমরা বন্দী হয়েছি এবং আমরা এর জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত। আমাদের কাছ থেকে এটা বহুবার শোনার পর জেলের পরিচালকগণ আমাদের দাবি মেনে নেয় এবং আমাদের ভাইদের কারো দিনের ব্যাপারে তারা হস্তক্ষেপ করেনি। সুবহানাল্লাহ, মানে দৃঢ় পদক্ষেপের রেজাল্ট, আল্লাহ আকবার। যদিও ওই ভাই অন্যান্য মামলায় দণ্ডিতদের অন্তর্ভুক্ত ছিল, পাহারাদারদের সাথে অসংখ্য সংঘর্ষের পর এসব সংঘটিত হয়েছিল, যার মধ্যে তারা মাঝে মধ্যে কি করতো, আমাদের বিরুদ্ধে গ্যাস ব্যবহার করত এবং আমাদেরকে সেলে হুড়মুড় করে প্রবেশ করানোর চেষ্টা করত। প্রত্যেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের থেকে অপসারিত করতেন এবং আমাদেরকে সম্মান প্রদান করতেন। সুবহানাল্লাহ, এসব অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি শত্রুদের হৃদয়ে তার সমর্থকদের ভয় ঢুকিয়ে দিয়েছেন। অবশেষে আজ থেকে 5 মাস আগে আমি অবাক হয়েছিলাম যখন আমাকে গোয়েন্দা বিভাগের কেন্দ্রীয় জেলে স্থানান্তর করা হয়। তখন সেখানে আমি জেলের ভিতর আমাদের কর্মতৎপরতা সম্বন্ধে জিজ্ঞাসিত হয়েছিলাম। তো মাঝে মধ্যে তারা আমাকে ভয় প্রদর্শন করতেই বলে যে আমি এই জেলখানায় 14 বছর কারাভোগ করবো এবং তারা আমাকে কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠাবে না। অন্য সময় তারা আমাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিত যদি আমি আমার বৈষম্য আনুষ্ঠানিকভাবে বর্জন করি এবং আমার দাওয়াকে সমাজের যুবকদেরকে সতর্ক করি। আল্লাহ আকবার, আমরা দেখছি যে পরীক্ষাগুলা একদিক হচ্ছে যে হুমকি যে তোমাকে অনেক বছর জেলভোগ করতে হবে, অপরদিকে আবার কম্প্রোমাইজিং হয়ে যে তুমি যদি এই জিনিসগুলো ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। ঠিক অনুরূপ পরীক্ষা আমাদেরকেও পড়তে হবে যদি আমরা এই দাওয়াকে সঠিকভাবে এগিয়ে নিই। তো আমি নিশ্চিত ছিলাম না তারা আসলেই তাদের প্রস্তাব আন্তরিক ছিল নাকি শুধুমাত্র আমার প্রতিক্রিয়া দেখার জন্য তারা এটা করেছে। যে কোনো অবস্থায় আল্লাহর অনুগ্রহে আমরা অবিচলিত ছিলাম এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম এবং আমাদের ইমানের কারণে কারাভোগ বা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা গর্জন করেছিলাম যে আমরা এখনও আল্লাহর জন্য তাদের উদ্দেশ্যে আল-বারা ঘোষণা করি। সেখানে 50 দিন অতিবাহিত করার পর আমাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল। সেখানে 1 মাসেরও কম সময় রেখে আমার ভাইদের এবং আমাকে আল-বালকা শহরতলিতে একটা ছোট্ট জেলখানায় স্থানান্তরিত করা হয়। আমরা এতে আশ্চর্য হয়েছিলাম যেহেতু তারা সবাই ইসলামের ব্যাপারে অভিযুক্ত ছিল এবং বাকি সব বন্দীদের থেকে আমাদেরকে পৃথক রাখা হয়েছিল। এরপরও আল্লাহর অনুগ্রহে সমগ্র জগৎ থেকে বিচ্ছিন্ন হয়েও আমরা তাদের রেলিং, বেড়া, জেলখানা বা সকল বাধা বিপত্তি অতিক্রম করে জ্ঞান আহরণ এবং বিতরণের চেষ্টা অব্যাহত রেখেছিলাম, যার একটা প্রমাণ হচ্ছে তোমার সাথে সাক্ষাৎকার। সুবহানাল্লাহ। সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون
কিন্তু তিনি তার এই নূরকে পরিপূর্ণভাবে উদ্ভাসিত করে দিতে চান যদিও কাফেররা তাকে ঘৃণা করে। সুবহানাল্লাহ। তিনি জেলখানায় থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়েছিলেন। আল্লাহু আকবার। আজকে আমরা হাজার মাইল দূর থেকে এই সাক্ষাৎকার করতেছি যে শাইখ সময়ের নবী রাসূলদের অনুসরণে মিল্লাত ইব্রাহিমকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহু আকবার। এটা আমাদের জীবন্ত একটা উদাহরণ এই সময়ের জন্য। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে আমাদেরকে কবুল করার জন্য এবং মুয়াহিদিনদের সাথে হওয়ার জন্য বীরত্বপূর্ণ, সহিষ্ণু এবং ন্যায়পরায়ণ সমাপ্তির জন্য দোয়া করি। ওনাকে প্রশ্ন করা হয়, আপনি আপনার দাওয়ার কারণে দোষী সাব্যস্ত হয়েছেন এবং কারারুদ্ধ হয়েছেন, বন্দী হয়েছেন। আপনি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার পদক্ষেপ নিয়েছিলেন, আপনি এগুলোর উপর কী মন্তব্য করেন এবং আত্মঘাতী হামলার ব্যাপারে আপনার মতামত কী? তো তিনি বলেন যে আমি বারবার ব্যাখ্যা করেছি যে আমি ইহুদিদের বিরুদ্ধে অথবা কাফেরদের বিরুদ্ধে যারা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমদের সাথে যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে জিহাদের কোনো বিধিসম্মত বাধা লক্ষ্য করি না, মানে এটা বৈধ। প্রকৃতপক্ষে এই দায়িত্ব দৃঢ়ভাবে প্রতিপন্ন এবং ফার্দ অবশ্যই পালন, ফার্দুল আইন হয় যদি এটা সংগঠিত হয় একটা দখলকৃত বা বল প্রয়োগে আদায়কৃত মুসলিম ভূমিতে, মানে তারা যদি মুসলিম ভূমিতে এন্টার করে, যেমন ফিলিস্তিনের ক্ষেত্রে। এবং কেউ এই হুকুমের ব্যাপারে তর্ক করতে পারে না যদি না সে ইসলামী হুকুমের ব্যাপারে অজ্ঞ হয়। যাই হোক, আমি বিশ্বাস করি যে সকল মুরতাদ আল্লাহর আইন পরিবর্তন করে এবং তাদের দিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মুসলিম ভূমিতে বিপজ্জনক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে জিহাদ করা ইহুদিদের সাথে যুদ্ধ করার চেয়ে বেশি উপযুক্ত। অর্থাৎ তিনি বলছেন যে এইসব গণতন্ত্র যারা এস্টাবলিশ করে রাখছে, যারা মুসলিমদেরকে ইসলামের পথে বাধা দিচ্ছে, তাদের সাথে ফাইট করা এটা আরও বেশি, মানে ইহুদিদের সাথে ফাইট করার চাইতেও বেশি উপযুক্ত। কারণ মহান আল্লাহ বলছেন যে সূরা তওবার 123 নম্বরেতে যে
يا ايها الذين امنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا ان الله مع المتقين
هيমানদার কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী আছে তাদের বিরুদ্ধে তোমরা ফাইট করো। সেহেতু উপরোক্ত ব্যক্তিরা আমাদের সবচেয়ে নিকটবর্তী কাফের, সেজন্য তাদের সেনাবাহিনী ইসরায়েলি মুজাহিদিনদের আক্রমণের বিরুদ্ধে একটা নিরাপদ প্রতিবন্ধকতা স্থাপন করে। এই সকল মুরতাদদের সংখ্যা বেশি নয় যারা ইহুদিদের আগ্রাসনকে, আমেরিকানদেরকে এবং মুসলিম ভূমিকে অন্য কাফেরদের আগ্রাসনকে শক্তিশালী করেছে এবং মুসলিম দেশসমূহে সম্পদ লুণ্ঠন করার জন্য সুযোগ করে দিয়েছে। আরও লক্ষণীয় যে ব্যাপারে ঐক্যমত অনুসারে যে মুরতাদ এর কুফর আসল কুফরের চেয়ে জঘন্য। অধিকন্তু আমরা পূর্বে বলেছি যে কোনো ব্যক্তি ইহুদিদের আক্রমণ করে তাদের মুরতাদদের বিরুদ্ধে জিহাদের বৈধতা অস্বীকার করতে পারে না, তবে যদি ওই ব্যক্তির কল্প এবং দৃষ্টি সত্য থেকে বন্ধ করে দেওয়া হয় তার কথা ভিন্ন। যাই হোক, কাফের শাসক এবং তাদের সমর্থকদের সাথে জিহাদের বৈধতা অনেক মুসলিমের কাছে অস্পষ্ট এবং অনেক ভুয়া আলেমদের দ্বারা নিরুৎসাহিত এবং দ্বিধাগ্রস্ত। এই কারণে আমরা এই বাধাপ্রাপ্ত আবশ্যকতা, অর্থাৎ এই যে জিহাদ, এটাকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করি। অর্থাৎ এসব তাগুত শাসক, এসব কাফেরদের বিরুদ্ধে জিহাদের ব্যাপারে আমরা উৎসাহিত করি। এরপরে ওনাকে প্রশ্ন করা হয় যে ওই সমস্ত শাইখদের প্রতি আপনার অভিমত কি যারা তাদের অনুসারীদের শিক্ষা দেয় যে এরূপ হামলা আত্মহত্যা করা সামিল এবং এটা শুধু ফিলিস্তিনের মুসলিমদের ক্ষতি বা ধ্বংসের জন্য দায়ী। তো তিনি বলেন যে যদিও আমার কিছু মন্তব্য রয়েছে এই সকল হামলার উপর, যেটা ফিলিস্তিনে কোনো যুবক ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করার জন্য এবং তাদের সৈন্য সারির ভেতর ধ্বংস আরোপের জন্য নিজেদেরকে বোমায় পরিণত করে বিস্ফোরণ ঘটিয়ে থাকে, কিন্তু আমি তাদের সাথে ভিন্নমত পোষণ করি যারা এটাকে আত্মহত্যার সাথে সংশ্লিষ্ট করে এবং হত্যাকারীকে জাহান্নামী বলে রায় দেয়। এই পেছনে কারণ হচ্ছে শরীয়তের দলিল আত্মহত্যার জন্য জাহান্নামের কঠোর ভীতি প্রদর্শন নির্দেশ করে, এটা বরং ওই ব্যক্তির জন্য যে আল্লাহর ইচ্ছার প্রতিবাদে নিজেকে হত্যা করে এবং ভয় এবং আল্লাহর নিয়তির ব্যাপারে উদ্বিগ্নতার জন্য এবং সে মৃত্যুকে ত্বরান্বিত করেছিল কারণ সে কঠোর দুর্দশা বা আঘাতের সময় অধৈর্য ছিল। অর্থাৎ তিনি এটাকে পার্থক্য করে দিয়েছেন যে এভাবে আল্লাহ শত্রুদের এগেনস্টে এরকম তাদের মধ্যে ঢুকে যায় আর যে আত্মহত্যা করে এটার মধ্যে পার্থক্য কী। যে ব্যক্তি দুনিয়ার জীবনে ভীত সন্ত্রস্ত হইয়া যে আল্লাহর তাকদীরের ব্যাপারে সবর্ণা করে অসন্তুষ্ট হয়ে যে নিজেকে ইয়ে করে আর যে আল্লাহ শত্রুদের ধ্বংস করার জন্য ইয়ে করে, এই দুইটার মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে তিনি বলছেন। সেজন্য যতক্ষণ পর্যন্ত মুয়াহিদ মুসলিম এরূপ হামলা ঘটায়, সে এই সমস্ত উদ্দীপনার কোনো একটার জন্য এটা করে না, মানে অর্থাৎ এইসব দুনিয়াবি কোনো কারণে করে না, বা আত্মহত্যার কোনো প্ররোচনা থেকে করে না। অর্থাৎ আত্মহত্যার হুকুম এবং হাদিসে উল্লিখিত কঠোর ভীতি প্রদর্শন অবশ্যই ওই ব্যক্তির প্রতি প্রযোজ্য হবে না। যাই হোক, এরূপ হামলার ব্যাপারে যেটা লক্ষণীয় বিষয়বস্তু হলো যে সাধারণ আক্ষরিক দলিল রয়েছে যা যে কোনো অবস্থাতেই আত্মহত্যাকে নিষেধ করে, যদিও এটার উপর উল্লেখিত বিশেষ কারণে হয়ে থাকে। এতদনুসারে এই সকল হামলা ছিল আলেমদের গবেষণা এবং ইজতিহাদ মানে সাদৃশ্যতামূলক অনুমান বিষয়ে। ব্যবহার শাস্ত্রে পূর্ববর্তী কিতাব সমূহ এবং অনুরূপ এবং প্রতিরূপ বিদ্যমান রয়েছে। উদাহরণস্বরূপ এটা, অর্থাৎ তিনি বলছেন যে এটার সিমিলার, অর্থাৎ ডাইরেক্ট এ ব্যাপারে ইয়ে না পারলে কিন্তু এটার সিমিলার এভিডেন্সগুলা কোরআন সুন্নাহ থেকে মানে দিক নির্দেশনা রয়েছে। আমি একটি ফতোয়ায় এই সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি, যেখানে আমি এভাবে যুবকদের প্রতি ইঙ্গিত করেছি যারা এরূপ হামলার দায়িত্বে নিযুক্ত রয়েছে, যাতে তারা বিষয়টি বিধিসম্মতভাবে এবং আন্তরিকভাবে অধ্যয়ন করে। এটা ওসব যুবকদের কতগুলো বিষয়ে সজাগ করে, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, এক নম্বর হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শক্তি সঞ্চয় করতে হবে, যেমন রিমোট নিয়ন্ত্রিত বোমা মারার কৌশল অথবা টাইম বোমার কৌশল সমূহ, যেটা মুজাহিদিনদেরকে জানের ক্ষতিকে হ্রাস করে, কারণ এগুলো অর্জন করা তাদের উপর ফার্জ যদি এটা অর্জন করা সম্ভব হয়, কারণ এই সময় মুজাহিদ ভাইরা হচ্ছে এক একটা ভাই হচ্ছে অবশ্যই অনেক মূল্যবান, অবশ্যই, কারণ এই পথে যেহেতু অনেক মানুষ কম এবং অবশ্যই তাদের এমন আক্রমণে খোয়ানো যাবে না যা এই ধরনের ক্ষতি ছাড়াই আদায় করা সম্ভব। তো যদি একটা ভাইকে খোয়ানো ছাড়াও এই তাদেরকে এরকম ক্ষতি করা সম্ভব, তাহলে অবশ্যই আমরা যেন এই ভাইকে এখানে ইউজ না করি, তিনি এটা বলছেন। দুই নম্বর হচ্ছে ওসব হামলা সৈন্যবাহিনীকে লক্ষ্যকে কেন্দ্র করে করতে হবে, যেটা শত্রুদের চরম দুর্দশায় ডেকে আনবে এবং এটা ইচ্ছাকৃত শিশু বা তাদের প্রতি কাউকে হত্যা করা পরিহার করে ইসলামী জিহাদের উজ্জ্বল ভাবমূর্তিকে স্পষ্ট করে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলে এড়ানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধুমাত্র অনিবার্য প্রয়োজনীয়তা ব্যতীত, অর্থাৎ শিশু এবং নারীদেরকে। যেমন বুখারিতে আসাদ জাসামা কর্তৃক বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে নিয়ে আল আবওয়া এবং ওয়াদ্দান নামক এক স্থানে আমার পাশ দিয়ে অতিক্রম করেছেন এবং তাকে জিজ্ঞেস করা হলো যে মুশরিক যোদ্ধাদের রাতে আক্রমণ করা বৈধ, তখন তাদের স্ত্রী এবং সন্তানদের বিপদের মুখে ফেলে দেওয়ার সম্ভাবনা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন যে তাদের নারী এবং শিশুরা তাদেরই মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ নাইটে রাত্রেবেলা যে অ্যাটাক করা হয় এখানে তার পার্থক্য করা সম্ভব হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তারা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদেরকে হত্যা, তখন যদি তারা মারাও যায় এবারে কোনো ব্লেম নেই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলতে শুনেছি যে আল্লাহ তার রাসূল ছাড়া অন্যদের জন্য হিমার আয় প্রযোজ্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তিন নম্বর হচ্ছে ওই ধরনের হামলায় পেছনে উদ্দেশ্য হতে হবে সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ এবং সার্বজনীন মাসলাহা বা উপকার প্রতিষ্ঠা করা, একটি সত্যিকার মাকনাদা মানে ক্ষতিকর প্রভাব দূর করা, অর্থাৎ যাতে সঠিক বেনিফিট পাওয়া যায় এই হামলার মাধ্যমে, যাতে কোনো সন্দেহের স্থান নাই, যেটা অন্য কোনোভাবে দূর করা যায় না। যে ধরনের হামলার ক্ষেত্রে একজন কাফেরকে হত্যা করা যাবে, যেরকম একটা পিস্তল বা রিভলভার দিয়ে হত্যা করা যেতে পারে, তখন নিজেকে উৎসর্গ করা বৈধ নয়। যদি অন্য কোনোভাবে অ্যাটাকটা না করা যায় তখন সেক্ষেত্রে বলছে যে এটা বৈধ। যাই হোক, কিছু শাইখের অভিযোগ যে এসব জিহাদি হামলা শুধুমাত্র মুসলিমদের রক্তপাতের জন্য দায়ী, এটা তাদের স্বভাবজাত নিফাক দ্বারা কেবল ফিলিস্তিনে নয় সব জায়গায় জিহাদকে তারা অবমাননা করে থাকে। তিনি ওসব তথাকথিত আলেমদের কঠোর সমালোচনা করছেন, যেটা হচ্ছে তাদের নিফাকের পরিচয়। যদি মুসলিমরা এই ধরনের অভিযোগের প্রতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করত তখন তারা কখনো পুনরুজ্জীবিত হতে পারতো না এবং জিহাদের পতাকা উত্তোলন করতে পারতো না। কিভাবে আল্লাহর দিন আমাদের কাছে পৌঁছেছিল এবং কিভাবে আমরা পূর্ব এবং পশ্চিম জয় করেছিলাম, এটা কি ইতিহাসের মুজাহিদিনদের অঙ্গ প্রত্যঙ্গ রক্তের দ্বারা নয়? কিভাবে রক্তপাত ছাড়া জিহাদ হতে পারে? রক্তপাত ছাড়া কিভাবে জিহাদ সম্পাদিত হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই সূরা তাওবার 111 নম্বর আয়াতে,
إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন এবং আল্লাহর পথে জিহাদ করে তারা মারে এবং মরে, দুইটাই হয়, তারা মারে এবং মরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে সূরা নিসা 74 নম্বর আয়াতে যে
فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما.
যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রি করে দিয়েছে তারা যেন আল্লাহর পথে লড়াই করে এবং যে আল্লাহর পথে লড়াই করে এবং নিহত হয় অথবা বিজয় লাভ করে আমি তাদেরকে বিরাট পুরস্কার প্রদান করব। এছাড়া আরো অনেক আয়াত এবং হাদিস এই ধরনের মানুষের ভুয়া সন্দেহের জবাব দেয়, যারা বাজে কথা বলে এবং তারা জিহাদকে ব্যর্থ করার জন্য মুসলিমদের মাঝে অবস্থান করে। অবশ্যই আল্লাহ সত্য বলেন এবং সত্য পথের দিকে হেদায়েত দান করেন। সন্দেহাতীতভাবে ইহুদিদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হওয়া নিষিদ্ধ যখন তারা একটি মুসলিম ভূমিকে দখল করে আছে, কিন্তু তাদের ব্যাপারে হুকুম কি যারা চুক্তি করে এবং ইহুদিদের সমর্থনে ইসলামী আন্দোলন ঠেকায়, সেই আন্দোলনের দ্বারা ফিলিস্তিনের ভেতরে জিহাদ অনুষ্ঠিত হয়ে থাকে, মানে এটা ওনার উদ্দেশ্যে প্রশ্ন করা হয়। তিনি বলেন যে এই সমস্ত চুক্তির বাস্তবতা হচ্ছে এগুলো কুফরি চুক্তি এবং ইহুদিদের সাথে সম্পাদিত যেগুলো ইহুদিদের সাথে সম্পাদিত হয়, এসব চুক্তি সম্পাদনকারী সরকারের প্রকৃতপক্ষে কুফরির মাত্রাকে বৃদ্ধি করে। এই সরকারের কুফর সময়ের সাথে আরেক ধরনের কুফর যোগ করা, উদাহরণস্বরূপ আল্লাহ ছাড়া বিধান রচনা করা এবং আল্লাহর নির্দেশ সমূহকে স্থগিত রাখা, আল্লাহর আউলিয়াদের প্রবলভাবে আক্রমণ করা, আল্লাহর দিনকে অনুসরণ করা এবং আরো অন্যান্য কুফর যা আমি আমার লেখনীতে আলোচনা এবং বিশ্লেষণ দলিল সহকারে ব্যাখ্যা করেছি। প্রকৃতপক্ষে এই শান্তি প্রক্রিয়া একটি ক্ষণস্থায়ী বিধিসম্মত চুক্তির অনুরূপ নয়, যেটা অতীতে মুসলিম এবং তাদের শত্রুদের মধ্যে প্রয়োজনীয় মুহূর্তে সংঘটিত হয়। বরং এসব চুক্তি এবং সমঝোতা হল ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং কাফেরদের চিরস্থায়ী সম্পর্ক স্থাপন করার নামান্তর। মূলত এগুলো কাফেরদের বিরুদ্ধে জিহাদকে সাময়িকভাবে বাধাগ্রস্ত এবং নিষিদ্ধকরণের মূলনীতির উপর প্রতিষ্ঠিত, যা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই সমস্ত ঐক্য আল্লাহ শত্রুদের সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া এবং তাওহীদি মুজাহিদদের বিরুদ্ধে তাদের রক্ষা এবং সমর্থন করার উপায়। প্রকৃতপক্ষে এটা এখন সরকারি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে যারা ইহুদিদের সাথে ভ্রাতৃত্বের মেলামেশা করে থাকে, তারা এই শান্তি চুক্তির সামরিক শর্তের অধীনে মুয়াহিদদের বিরুদ্ধে তাদের সহায়তা করে। এই চুক্তিতে সন্ত্রাস এবং জিহাদকে তারা যেই নামে ডাকে থাকে মানে দমনের কথা বলা হয়েছে, যা করা হবে সামরিক সহযোগিতার তথ্য এবং অভিজ্ঞতা আদান প্রদান এবং মুজাহিদদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাদেরকে আটক করার মাধ্যমে। এরূপ চুক্তি সম্পাদনের জন্য তার স্পষ্ট দিন ত্যাগের মানে মুরতাদের দিকে ধাবিত হয়। আমাদের সম্মানিত আলেমগণ একে ইসলামের অবাধ্যতা হিসেবে আলোচনা করেছেন, যারা বলেছেন যে ইসলামের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন করা এবং সাহায্য করা হচ্ছে কুফর। তারা এটার সমর্থনে পরিষ্কার এবং স্পষ্ট দলিল সহকারে বই এবং প্রবন্ধ সংকলন করেছেন। এগুলোর মধ্যে সবচেয়ে সুস্পষ্ট হল আল্লাহ সেই উক্তি সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে
أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين.
এবং তোমাদের মধ্যে কেউ তাদেরকে মানে এইসব ইহুদি খ্রিস্টানদেরকে যে আউলিয়া মানে বন্ধু অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত, সেও তাদের মতো। অতঃপর ওনাকে প্রশ্ন করা হয় আপনি জর্ডানের পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন। তিনি বলেন যে জর্ডানের পরিস্থিতি বাকি সব মুসলিম দেশের মতোই, যারা কাফের শাসকদের দ্বারা পরাজিত, যারা আল্লাহর আইনকে পশ্চাতে ফেলে রেখেছে এবং তাদের কুফর আইন এবং চিন্তাধারা মানুষের উপর আরোপ করেছে। অর্থাৎ যেরকম এখানে আমরা বাংলা অঞ্চলে যেরকম দেখতে পাচ্ছি ঠিক অনুরূপ তিনি বলছেন যে মুসলিম যতগুলো নামদারি দেশগুলো আছে এগুলোর মতোই অবস্থা, এখানে কুফর আইন প্রতিষ্ঠিত, মানুষের আইন প্রতিষ্ঠিত আল্লাহর আইন বাদ দিয়ে। এভাবে আল্লাহকে ছেড়ে তাদের হাতে শাসন কর্তৃত্ব এবং আদেশ নিষেধের দায়িত্ব অর্পণ করেছে। তারা আমাদের দেশে কর্তৃত্ব করেছে প্রকাশ্য কুফর, নাস্তিকতা এবং পাপ সরানোর জন্য, এবং তারা আল্লাহ শত্রুদের জন্য আমাদের সম্পদ এবং ভাগ্যকে লুণ্ঠন করার সুযোগ করে নিয়েছে। একই সময় তারা একনিষ্ঠ দায়ীদের মানে আল্লাহর দিকে আহ্বানকারীদের শৃঙ্খলিত বন্দী এবং আক্রমণ করছে, যারা উম্মাকে তাদের গৌরবের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করছে। আর দুর্দশাগ্রস্ত এবং ইসরায়েলি দল যারা এখানে অসংখ্য তাদের নিয়ে সরকার সন্তুষ্ট, তারা সংসদীয় নির্বাচনে অগ্রগতি যেটাকে তারা অংশগ্রহণ করতে অভ্যস্ত। যদিও তারা এবার এটা বয়কটের ঘোষণা দিয়েছে এবং সরকারের বিরোধিতা করছে, কিন্তু এই বিরোধিতা তাদের সাথে বাড়া করার জন্য বা মানবরচিত আইন বা শিক্ষিক গণতন্ত্র বা অন্য কোনো মতবাদের সাথে কুফরি করার জন্য নয়। এই বিরোধিতার সাথে সেই বিরোধিতার কোনো মিল নেই যা নবী আলাইহিসসালামগণ এবং আল্লাহ শরিয়তের শত্রুদের সাথে করেছেন, বরং দুর্বল বিরোধী দলের পক্ষ থেকে অর্থহীন এবং মূল্যহীন বিরোধ যেটা গণতন্ত্র দৃঢ় করে থাকে এবং এর প্রয়োগকে বিস্তৃত করে। এর সাথে তারা আবার দুনিয়াবী কিছু অনুযোগ যুক্ত করে, যেটি তাদের সেই মহান স্লোগানের সাথে অসামঞ্জস্যপূর্ণ, যা মানুষকে বিভ্রান্ত করে। তাদের সর্বোচ্চ বিরোধিতা ততটুকুই করে যতটুকু আইনের দ্বারা অনুমোদিত বা সরকার নীতিগতভাবে সমালোচনা করা পর্যন্ত। অন্যদিকে স্বয়ং তাগুতকে, অর্থাৎ তারা তাদের বিরোধিতার ঊর্ধ্বে রাখে যাতে তার গায়ে আসর না লাগে। তারা নিঃসংকোচ এবং নির্লজ্জভাবে রাজার প্রশংসা করে, অর্থাৎ এইসব মানুষের কাছে ভালো কিছু আশা করি কিভাবে। তাদের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ যারা কোনো ইর্জাই দলের সাথে সংশ্লিষ্ট, তারা মূল্যহীন কিছু দাবি আদায়ের লক্ষ্যে ধর্ম নিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী, বামপন্থী, বাথিস্ট বা বাদ সরকার, সাম্যবাদী কমিউনিস্টদের সাথে জোট করতে দ্বিধা করে না। এসব তারা করে জাতীয় ঐক্যের নামে। এই ধরনের ঐক্য জাহিলিয়াতের পতাকা বহন করে। ইসলামের আগমনই হয়েছে জাহিলিয়াতকে ধ্বংস করার জন্য, কিন্তু তারা জাহিলিয়াতকে সমুন্নত করতে চায়। আর এ কারণেই মানুষ রাসূলদের সত্য দিন সম্পর্কে জানতে পারে না এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারে না, এবং এর মর্ম বা এর অবিচ্ছেদ্য বন্ধনগুলো জানে না, যা আকিদা এবং দিন এর ভিত্তি করে এমনভাবে গড়ে ওঠে যা পিতা পুত্র, স্বামী স্ত্রী এবং ব্যক্তি এবং তার মাঝে বিভেদ সৃষ্টি করে। এই লোকগুলোর অনুরূপ আমরা মিথ্যাবাদী সালাফিদেরকে দেখতে পাই, যারা কর্তৃত্বকারী তাগুতের সরকারের কুটিল কিছু দায়িত্ব নেয় এবং তাদের কঠোর প্রচেষ্টা এবং সময় তাগুতকে রক্ষা করতে ব্যয় করে, তাদের রক্ষা করতে এবং তাদের কুফরকে যুক্তিবহ করতে মিথ্যা সন্দেহ সৃষ্টি করে। তাদের দৃষ্টিতে এই সকল কুফর এবং স্পষ্ট শিরক সমূহ, কুফর, দুনা কুফর, এগুলোকে তারা ছোট কুফর বলে চালিয়ে দেয়, অর্থাৎ মানবদোষিত আইনে বিচার করা, মানবদোষিত আইনের কাছে বিচার চাওয়া এগুলোকে। অন্যদিকে তাদের আরেকটি দল তাওহীদের দেওয়া প্রতিহতকারী হিসেবে নিজেদেরকে বিশেষজ্ঞরূপে গড়ে তুলেছে এবং এতেই নিজেদেরকে উৎসর্গ করছে। তারা তাওহীদের দায়ীদের মুখের উপর অপমান করে এবং অপপ্রচার চালিয়ে তাদের ভাবমূর্তি বিনষ্ট করে এবং তাদের চরমপন্থী এবং তাকফিরি হিসেবে অভিযুক্ত করে, যেটা আমাদের ভাইদেরকে করে থাকে, এবং তাদেরকে সমকালীন খাওয়ারিজ হিসেবে বর্ণনা করে থাকে। এগুলোই সবই আহলে সুন্নাহ ওয়াল জামার প্রতি এসব ইরজায়ী গোষ্ঠীর বৈশিষ্ট্যমূলক আক্রমণ এবং অপমানের অংশ। এটা এমন সময় সংঘটিত হচ্ছে যখন সরকার লোকদের তাদের দিন থেকে বের করে দিয়েছে, তাদের মনকে প্রতিদানের উপার্জনের দিকে সম্পূর্ণ নিবিষ্ট রেখেছে এবং জীবনযাত্রার জমকালো অপব্যয়ের মাঝে তাদেরকে নিমগ্ন রেখেছে। আর এসব সম্ভব হচ্ছে যখন সরকার এই উম্মার সম্পদ লুটতরাজ করতেছে এবং বহির্বিশ্বের সাথে এদেশকে বিশাল ঋণে আবদ্ধ করেছে। এগুলোর মাধ্যমে এই সরকার ইসলামের শত্রুদের প্রতি তার বিশ্বস্ততার প্রমাণ দেয়। এই বিশৃঙ্খলার মাঝে তাওহীদের ক্রমবর্ধমান দাওয়ার মাঝেই আমাদের সকল আশা ঘর বাঁধে। আমরা আল্লাহর কাছে এই দাওয়াকে মহিমান্বিত করার জন্য, এই অনুসারীদের একত্র করার জন্য এবং এর উপর একজন অভিভাবক এবং সাহায্যকারী প্রদান করার জন্য দোয়া করি। বর্তমানে আল্লাহর এসব শত্রুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার বৈধতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যারা আল্লাহর শরীয়ত পরিবর্তন করে। এর উপরে শাইখের মতামত কি? ওনাকে প্রশ্ন করা হয়েছে যে এইসব যে তাগুত শাসকগুলো আছে মুসলিম দেশগুলোতে, তাদের বিরুদ্ধে ফাইটের ব্যাপারে এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মুসলিম উম্মার মধ্যে যেহেতু এ ব্যাপারে অনেক বিতর্ক আছে, মুসলিম উম্মা বর্তমানে এই দুর্বল পরিস্থিতিতে জিহাদ ঘোষণার জন্য বাস্তব সম্মত কারণ কি হতে পারে? তিনি বলেন যে আমি বিশ্বাস করি এবং বারবারই বলে আসছি যে আল্লাহর সেসব শত্রুদের সাথে জিহাদ করা আজ মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যারা আল্লাহর শরীয়তকে চেঞ্জ করেছে এবং এই উম্মাকে অবদমিত করে রেখেছে। সত্যি বলতে কি, আমার মতে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে ফিলিস্তিনের দখলদারী ইহুদিদের সাথে যুদ্ধের আগে এই জিহাদকে প্রাধান্য দেওয়া, মানে এটা এরকম হয়ে গেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যেটা সূরা তাওবা 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে
وَإِنَّكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ।
কাফেরদের প্রধানদের সাথে যুদ্ধ করো এবং এরা এমন লোক যাদের কোনো প্রতিশ্রুতি রইল না এবং যাতে তারা নিবৃত হয়। সেই বুখারী এবং অন্যত্র ওবাদা ইবনে সামিত রাযিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে ডাকলেন এবং আমরা তাকে ইসলামের জন্য শপথ বায়াত দিলাম, আর তিনি যেসব শর্তের উপর আমাদের শপথ করালেন সেগুলোর মধ্যে ছিল যে আমরা শুনবো এবং মানব আমাদের অনুরাগ এবং বিরাগে, অর্থাৎ আমাদের সন্তুষ্ট অসন্তুষ্টিতে, আমাদের সংকটে এবং স্বাচ্ছন্দ্যে আমরা নেতার আনুগত্য থাকবো এবং তাকে তার অধিকার দিব, এমনকি যদি তারা আমাদেরকে অধিকার নাও দেয়, আর আমরা যাতে তার বিরুদ্ধে যুদ্ধ না করি যে যাবত না তার মধ্যে প্রকাশ্য কুফর দেখতে পাই, যার ব্যাপারে আমাদের কাছে আল্লাহর তরফ থেকে সুস্পষ্ট দলিল থাকে। আল্লাহ সুবহান তাআলা আরো বলেন যে তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়, আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। সূরা আনফালের 29 নম্বর আয়াত। সুতরাং দিনের কিছু অংশ যদি এসব শাসক তাগুতের দল এগুলাকে চেঞ্জ করে তাহলে জিহাদ অত্যাবশ্যক হয়ে যায়, মানে ফার্জ হয়ে যায় যতক্ষণ না আল্লাহর দিন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। এর চেয়ে বড় কারণ এই যে তারা তাদের সংবিধান মতে সকল সংসদীয় এবং অন্যান্য সংস্থা তাদের মতো করে প্রতিষ্ঠা করেছে আল্লাহর দিনের উপর ভিত্তি করে নয়। অধিকন্তু আমি এ ব্যাপারে দলিল পেশ করেছি যে এসব কাফের শাসকদের উৎখাত করা, তাদের শিকল ছিন্ন করা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাদের উৎখাতের পূর্ব পর্যন্ত জিহাদ চালিয়ে যাওয়াকে ফার্জ প্রমাণ করে। এর পক্ষে দলিল কিতাব এবং সুন্নাতে অসংখ্য রয়েছে এবং এ ব্যাপারে এই উম্মতের আলেমগণ স্পষ্ট এবং প্রকাশ্য বক্তব্য দিয়েছেন। আমি এই উদ্দেশ্যে মুসলিমদের আহ্বান জানিয়েছি যাতে তারা নিজেদেরকে সংগঠিত করে এবং একতাবদ্ধ অবস্থান নেয়। তারা এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় এসব তরুণদের নেতৃত্ব আলেমগণ যেন দেন। সুবহান আল্লাহ, তিনি কিছু মাসহারা দিয়েছেন যে এই অবস্থায় কী করণীয় এসব কাফের শাসকদের এগেনস্টে, এবং সবাই যেন বস্তুগত এবং আধ্যাত্মিক উভয়ভাবে প্রস্তুতি গুরুত্বের সাথে গ্রহণ করে। তাই এটা আবশ্যক যে আমাদেরকে এই প্রস্তুতির ব্যাপারে সত্যিকার মনোযোগ দিতে হবে, কারণ বিশেষত এই সময় আমাদের উম্মাদ অনেকের অসুখে ভুগছে। এমন পরাধীনতার সময় যখন উম্মাদের সম্পদ এবং ক্ষমতা রয়েছে অবিন্যস্ত, এবং এমন সময় যখন উম্মাদের ইমাম যিনি একে পুনরায় একত্রিত করবেন তিনি অনুপস্থিত, অর্থাৎ খলিফা অনুপস্থিত। সংক্ষেপে বলা যায় এই পরিস্থিতিতে সত্যিকারের সুবিন্যস্ত একতাবদ্ধ প্রচেষ্টা ইউনিটি এখন অত্যাবশ্যক, এবং অন্য সকল কাজের চাইতে প্রস্তুতি এবং শক্তি সঞ্চয় করা অধিক গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার চাইতে এটা বেশি প্রয়োজন। এটা মানে এই নয় যে ব্যক্তিগত প্রচেষ্টা মূল্যহীন, সেটিরও প্রয়োজন আছে যদি তা সঠিক পথায় সঠিক সিদ্ধান্ত এবং বাস্তবতা এবং জ্ঞানের ভিত্তিতে উপকার এবং আল মাসাফের মানে অপকার থেকে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। নীতিগতভাবে সক্ষম ব্যক্তির উপর ফার্জ প্রতিষ্ঠাকারী আবশ্যক শর্ত স্বাভাবিক জায়েজ শর্ত থেকে ভিন্ন। তা জিহাদ একটা দিনই দায়িত্ব যা জায়েজ, এবং কিয়ামত পর্যন্ত এই হুকুম সংকীর্ণ হবে না, রহিত হবে না। এই নীতিতে একজন ব্যক্তি আমাদের আলোচনা বুঝতে পারবেন যা আমরা ফার্জ জিহাদের সাথে যাকাতের তুলনার মাধ্যমে করেছি। যেহেতু এই তাগুত থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে উৎখাতের একটি দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে খুবই কঠোর প্রচেষ্টা দরকার, এ ব্যাপারে যথোপযুক্ত প্রস্তুতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অধিক পরিমাণে জ্ঞান অর্জন এবং সঠিক সময় নির্বাচন অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের জন্য। তিনি বলছেন যে এই ব্যাপারে যেহেতু দারুল ইসলাম মানে ইয়াদের মধ্য থেকে এটা একটা অনেক কঠোর প্রচেষ্টার প্রয়োজন, এ ব্যাপারে প্রয়োজন হচ্ছে যে যথাযথ প্রস্তুতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করা, ফিকুল ওয়াকি সম্পর্কে, এবং সঠিক সময় নির্বাচন করা কিভাবে কখন কিভাবে ইয়ে করা যেতে পারে, অর্থাৎ এই জ্ঞানের শরীয়ত এবং দুনিয়াবি দুই জ্ঞানে যে পারদর্শী। সুতরাং যে সক্ষম ব্যক্তি এ ব্যাপারে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেনি তার উপর জিহাদ আবশ্যক নয়। ঠিক যেমন নিসাব পরিমাণ না হলে এবং বছরের একটি নির্দিষ্ট সময় না আসলে যাকাত দেওয়া হয় না। এই তুলনামূলক আলোচনা আমাদের প্রয়োজনীয়তা এবং উজুব মানে আবশ্যকতার সম্পর্কযুক্ত। জিহাদের রায়েজ হওয়ার ব্যাপারে অর্থাৎ অনুমোদনযোগ্য এবং বৈধতা এবং এর দৃষ্টিকোণ থেকে আমি এখনও সুষ্ঠুভাবে আমার দাওয়া চালিয়ে যাব এবং আমি কখনই জিহাদের সার্বজনীনতা অস্বীকার করব না, এমনকি যদি এই জিহাদ তাগুত অপমানিত না হয় তবুও। ব্যক্তিগতভাবে শত্রুর সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্পূর্ণ জায়েজ, এর প্রমাণ মিলে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদের বিরুদ্ধে একাই জিহাদ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এছাড়া গোষ্ঠীবদ্ধ হয়ে গেরিলা যুদ্ধ চালানো জায়েজ, যেমনটি দেখা যায় আবু বাসির এর ক্ষেত্রে। তাছাড়া এই হাদিসটিতে সমর্থন রয়েছে যেখানে বলা হচ্ছে যে কিয়ামতের আগ পর্যন্ত একটি দল আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এবং জিহাদ চালিয়ে যাবে, এবং এর বিরোধীগণ বা বাধাকারীগণ কেউই এর উপর প্রভাব ফেলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين.
সুতরাং তুমি আল্লাহর পথে যুদ্ধ করো, তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে এবং তুমি উদ্বুদ্ধ করো। সূরা নিসার 84 নম্বর আয়াত। সুতরাং জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা যে কোনো সময় দাজ, এটাই মুমিনদের স্কুল যেখানে তারা শিক্ষা লাভ করবেন, এটাই সেই নিশানা যেখানে আলেমগণ লাভ করেন আল কায়দা আল আরিদা মানে ব্যাপক ভিত্তি যার অপেক্ষায় তারা থাকেন। এর দ্বারাই তারা জিহাদের উপর বক্তব্য দেন এবং একই শর্ত হিসাবে আরোপ করেন। সুতরাং একে বাধা দেওয়া উচিত নয় আর উম্মাতের উচিত নয় একে অবহেলা করা। একইভাবে যাকাতের আবশ্যকতা যেন ইমামের অনুপস্থিতিতে বা অন্য কোনো পরিস্থিতিতে থেমে যায় না, ঠিক অনুরূপভাবে জিহাদেরও আবশ্যকতা চলে যায় না যদি ইমাম না থাকে। যদিও এটি নিসাব পরিমাণ সম্পদ না থাকলে বা বছর একটা নির্দিষ্ট সময় না আসলে ফর্জ না হয়, কিন্তু সাধারণ সাদাকা সবসময় যায় এবং এতে মানুষ বাধা দেওয়া বা নিরুৎসাহিত করা উচিত নয়। বরঞ্চ আলেমগণ প্রয়োজনীয় মুহূর্তে সাদাকাকে নির্দিষ্ট সময়ের আগে দিয়ে দেওয়ার কথা বলেছেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছেন। তাই এ ব্যাপারটি সকলের ভালো মতো বোঝা উচিত যে তারা যেন আমাদের বক্তব্যের সাথে জিহাদকে ব্যর্থতাকারীদের বক্তব্য গুলিয়ে না ফেলেন। তারপরে বলছেন যে শেখ মাদ্রিসি কোন ধরনের ভাবধারা অনুসারী, এই ভাবধারার সাথে সৌদি ঘরানার আলেমদের পার্থক্য কি। তিনি বলছেন যে হক পন্থী পূর্বসূরি ভাবধারা ব্যতীত আমার কোনো নিজস্ব ভাবধারা নেই, মানে আমাদের পূর্ববর্তী সালফে সালহীনের রীতি ছাড়া আমার কোনো রীতি নেই। তারা ছিলেন আল ফিরকাতুন নাজিয়া বা আহলে সুন্নাত ওয়াল জামা, আমরা তাওহীদ এবং এর প্রভাব, তাওহীদের দাবি ও এর শক্তিশালী বন্ধনসমূহের উপর জোর দিয়ে থাকি। সেই সাথে সকল প্রকার শিরকের মোকাবেলা করা, বিশেষ করে সমসাময়িক শিরকের স্পষ্ট কুফরসমূহকে মোকাবেলা করার উপর গুরুত্ব দিয়ে থাকি। আমার উম্মতের সোনালী যুগের মানুষদের মতো আমরাও মধ্যম পন্থা আঁকড়ে ধরে থাকি। কোনো বাড়াবাড়ি বা গাফিলতির সাথে আমরা, আমাদের দাওয়ার একটা বিশেষত্ব হলো প্রকাশ্য ঘোষণা। আমরা ইব্রাহিম আলাইসলামের পথ অনুসারে কাফেরদের সাথে এবং তাদের মিথ্যা উপাস্য এবং সাথে আমরা বাড়া ঘোষণা করে থাকি। আমাদের এই দাওয়া তাদের সাথে মিলে যায় যারা আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা লিপ্ত, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমরা অসংগত পক্ষপাতকে অপছন্দ করি যা এই উম্মাদকে দলে দলে বিভক্ত করেছে, প্রত্যেক দলেই তাদের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট। আমরা নিজেদেরকে তাওহীদের সৈনিক এবং শরিয়াতের অনুগত মনে করি। আমরা সকল মুসলিমকে আমাদের দাওয়া দিই এবং নিজেরা কঠোরভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি। যখনই কোনো ন্যায়নিষ্ঠ এবং জিহাদি দিন কায়েমের লক্ষ্যে আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করে, তখন আমরা তাদের ডাকে সাড়া দিই এবং তাদের সৈনিক, সমর্থক এবং অনুসারী বনে যাই। আমরা যুবকদের উৎসাহিত করি যাতে তারা শরীয়তের জ্ঞান অন্বেষণ করে এবং নিজেদের পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে। আমরা ব্যাপকভাবে জিহাদের মাধ্যমে এইসব কাফের শাসকদেরকে উৎখাত করে এই পৃথিবীতে আমরা সার্বভৌমত্ব কায়েমের ডাক দিয়ে থাকি। এর সাথে এবং ওইসব আলেমদের আমরা অস্বীকার করি যারা তাদের সাহায্য সহযোগিতা করে এই তাগুতদেরকে, তাদের কুফরকে হালকা করতে এবং তাদেরকে, তাদের শাসনকে আরো সুসংহত করতে মিথ্যা ডালি সাজা এবং মিথ্যা অপবাদ উদ্ভাবন করে। আমরা বিশ্বাস করি জিহাদ অথবা হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করা সম্পূর্ণভাবে জায়েজ, তবে শর্ত হলো জিহাদকারকে সঠিক পন্থায় সঠিক সিদ্ধান্ত এবং বাস্তবতা ও জ্ঞানের ভিত্তিতে আল মাসালি মানে উপকার এবং আল মাফাসিদের মানে অপকারের মাঝে সামঞ্জস্য রেখে জিহাদ পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। আর এ কারণেই আল্লাহর শত্রুরা আমাদের প্রতি সন্তুষ্ট নয় এবং আমরাও তাদের প্রতি সন্তুষ্ট নই। তারা প্রতিনিয়ত আমাদের এবং আমাদের ভাইদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আর উপরের এই আলোচনায় আলোকে আমাদের সাথে সৌদি আলেমদের মতামতের পার্থক্য স্পষ্ট হয়। ওইসব আলেমগণ তাগুতের বায়াতে তাদের রক্ষায় জীবন ব্যয় করে এবং এই তাগুতের অবস্থান আরও সুসংহত করতে তাদের জ্ঞানকে ব্যাহত করে থাকে। আমরা এই শাইখের বাস্তব এক্সাম্পল দেখতে পেলাম যে ইনশাআল্লাহ এই সময়ে তিনি মিলাত ইব্রাহিমকে কীভাবে বাস্তবে রূপ দিয়েছেন এবং এই সময়ে ওনাদের সামনে কী কী বাধাগুলো আসছিল এবং তিনি এখানে দিক নির্দেশনাগুলো দিয়েছেন আমাদের সামনে, আলহামদুলিল্লাহ একটা দৃষ্টান্ত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি এবং একান্তভাবে চাই হে আল্লাহ আপনি আমাদেরকে যেই মিল্লাতকে আপনি উসওয়াতুল হাসানা বলেছেন এবং যারা মুখ ফিরে নেয় তাদেরকে বোকা বলেছেন, আপনি আল্লাহ রাসুলকে নির্দেশ দিয়েছিলেন যে এই মিল্লাত অনুসরণ করার জন্য, তো আমরা যেন সেই মিল্লাতের অনুসরণে এই জমিনের মধ্যে আপনার মনোনীত যে তাওহীদ এটাকে প্রতিষ্ঠা করতে পারি, আপনার জমিনে আপনার দিনকে প্রতিষ্ঠা করতে পারি। তাগুতদের সাথে প্রকাশ্য শত্রুতা যাতে আমরা কোনো কৃপণতা না করি, আমরা যাতে তাগুতকে ভয় না পাই এবং কোনো আপোষ না করি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন এবং আপনি আমাদের ওয়ালি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।